বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বুধবার 25 জানুয়ারি, 11 মাঘ এবং ফার্সি 5 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। সৌদি আরবে ধর্মীয় বিশেষজ্ঞদের মৃত্যুদণ্ড প্রদান অব্যাহত থাকা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে গ্যাসের মূল্য বৃদ্ধিতে তৈরি পোশাক শিল্প হুমকিতে, চ্যালেঞ্জ বেড়েছে আন্তর্জাতিক বাজারেও বলে জানালেন বিজিএমইএ সভাপতি। এতে দেশের মূল্যস্ফীতি আরও বৃদ্ধিরও শঙ্কা অর্থনীতিবিদদের। এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। তারপর পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আলো। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। প্রতিরোধের চেতনার উপর ভিত্তি করে ইরান সিরিয়া সম্পর্ক, বলেছেন প্রেসিডেন্ট রাইসি, সিরিয়া পুনর্গঠনের অঙ্গীকার। শেষ পর্যন্ত ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক দিতে যাচ্ছে আমেরিকা ও জার্মানি, মার্কিন ট্যাঙ্ক ধ্বংসের হুমকি দিয়েছে মস্কো। আগামী সংসদ নির্বাচনের আগে দেশের কোথাও নতুন রাস্তা করা যাবে না, ডিসি সম্মেলনে ওবায়দুল কাদেরের নির্দেশনা। এবং পশ্চিমবঙ্গের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ অন্যদের গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় যুক্ত মঞ্চের মিছিল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, প্রতিরোধ চেতনার উপর ভিত্তি করে সিরিয়ার সঙ্গে তাঁর দেশের সম্পর্ক গড়ে উঠেছে। ইরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলি মাহমুদ আব্বাসের সঙ্গে গতকাল রাজধানী তেহরানে এক বৈঠকে একথা বলেন তিনি। প্রেসিডেন্ট রাইসি জোর দিয়ে বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে ইরান দামেস্কের পাশে থাকবে। তিনি বলেন, ইরান সিরিয়া সম্পর্ক হচ্ছে কৌশলগত এবং অভিন্ন বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, যার মূলে রয়েছে দুদেশের জনগণের প্রতিরোধের স্পৃহা। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান হচ্ছে সিরিয়ার প্রকৃত বন্ধু, কারণ সন্ত্রাস বিরোধী লড়াইয়ের সময় ইরান সিরিয়ার জনগণ ও সরকারের পাশে দাঁড়িয়েছিল। এখন যুদ্ধবিধ্বস্ত দেশ গঠন এবং সিরিয়ার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ইরান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সিরিয়ার সশস্ত্র বাহিনীর প্রাণপণ লড়াই এবং আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় পার্লামেন্ট ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে যে প্রস্তাব পাশ করেছে তা বাস্তবায়ন করলে ইউরোপকে চড়া মূল্য দিতে হবে। তিনি আরও বলেছেন, এর পরিবর্তে ইউরোপ যদি কূটনীতি, গঠনমূলক সংলাপ ও যুক্তির পথ বেছে নেয় তাহলে তা কার্যকর ফল বয়ে আনবে। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অর্থনৈতিক সহযোগিতা সংস্থায় ইকোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 26তম নামা বৈঠকে অংশ নিয়ে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা ইউরোপীয় পার্লামেন্টের এই হস্তক্ষেপমূলক ও অপ্রচলিত প্রস্তাবের তীব্র নিন্দা জানাচ্ছি। আমির আবদুল্লাহিয়ান বলেন, নিঃসন্দেহে এ ধরনের আবেগতাড়িত ব্যবহারের পাল্টা পদক্ষেপ ইউরোপের জন্য ভালো ফল বয়ে আনবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গোটা বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক এবং কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার উপর ভিত্তি করে তার দেশের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে। ইউরোপীয় পার্লামেন্ট বুধবার একটি বিল পাশ করে আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, তার বাহিনী সাইবার, গোয়েন্দা ও ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে সিরিয়ার সেনাবাহিনীকে নিজের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। তিনি গতকাল তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তাঁর বাহিনীর এই প্রস্তুতির কথা ঘোষণা করেন। এ সময় দুই জেনারেল সিরিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। জেনারেল সালামি বলেন, সিরিয়ার সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত রয়েছে আইআরজিসি, যার মধ্যে রয়েছে কমান্ড ও স্টাফ কোর্স এবং রণকৌশলের উন্নত কোর্স। এছাড়া আগের চুক্তিগুলো মেনে চলার পাশাপাশি অন্যান্য বিশেষায়িত বিভাগগুলোকে উন্নীত করার ক্ষেত্রে দামেস্কের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান। রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেন যুদ্ধকে আরেক ধাপ এগিয়ে দিতে কিয়েভকে বহু কাঙ্ক্ষিত আব্রাহাম ট্যাঙ্ক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনেক নাটকের পর শেষ পর্যন্ত ওয়াশিংটন কিয়েভকে আব্রাহামস ট্যাঙ্ক দিতে সম্মত হয়েছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান পরিবর্তন করার এই সিদ্ধান্তটি চলতি সপ্তাহে ঘোষণা করতে যাচ্ছে। এদিকে জার্মানিও ইউক্রেনকে লেপার্ড 2 ট্যাঙ্ক দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও জার্মান সংবাদ মাধ্যমগুলো এই খবর দিয়েছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে প্রতিহত করতে আমেরিকা সহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরে ট্যাঙ্ক সহ ভারী অস্ত্র চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, কিন্তু জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস লেপার্ড 2 ট্যাঙ্ক দিতে রাজি ছিলেন না। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ বলেছেন, আমেরিকা যদি ইউক্রেনের কাছে আব্রাহামস ট্যাঙ্ক সরবরাহ করে তবে রাশিয়া সেনারা তা ধ্বংস করে ফেলবে। ইউক্রেনকে আমেরিকা আব্রাহামস ট্যাঙ্ক সরবরাহ করবে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। আব্রাহামস ট্যাঙ্কের সম্ভাব্য সরবরাহ সম্পর্কে জানতে চাইলে রুশ রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেন, আমেরিকার এই পদক্ষেপ শুধুমাত্র চলমান সংঘাতে আমেরিকার অন্তর্ভুক্তি বাড়াবে, ইউক্রেনের নিরাপত্তা বা প্রতিরক্ষা নিশ্চিত করবে না। তিনি বলেন, কোনো রকমের সন্দেহ ছাড়াই আমেরিকার ট্যাঙ্ক ধ্বংস করা হবে, নেটো জোটের অন্য সামরিক সরঞ্জাম যেভাবে ধ্বংস করা হয়েছে। ওয়াশিংটন দিন দিন ইউক্রেনের পুতুল সরকারের জন্য সামরিক সহায়তা বাড়িয়ে চলেছে। শ্রোতাবন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের কোথাও কোনো নতুন রাস্তা করা যাবে না। নতুন সড়ক না করার বিষয়ে জেলা প্রশাসকদের এই নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা থেকে আর জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের কোথাও কোনো নতুন রাস্তা করা যাবে না। নতুন সড়ক না করার বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে মতবিনিময় সভায় এমন নির্দেশনা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সরকারের সব উন্নয়নমূলক অবকাঠামো দৃশ্যমান।
আমি ডিসি সাহেবদেরকে বলেছি যে বিষয়টা গুরুত্ব দিয়ে বলেছি যে আমি এখন আর কোনো নতুন রাস্তা করতে চাই না আগামী ইলেকশনে।
এর আগে দুপুরে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের ঢেউ জোয়ার থেকে ভাটায় নেমেছে, বিএনপি নেতাদের কথা মানুষ এখন আর বিশ্বাস করে না। তিনি দাবি করেন, বিএনপির আন্দোলনে কর্মী আছে কিন্তু জনগণ নেই। সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে বিএনপির আন্দোলনকে ভুয়া বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
তেল গ্যাস বিদ্যুতের দাম কমানো ও দশ দফা বাস্তবায়নের দাবিতে আগামী 4 ফেব্রুয়ারি দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এটি দলটির সরকার পতনের দাবিতে ঘোষিত যুগপথ আন্দোলনের পঞ্চম ধাপের কর্মসূচি। আজ রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথ উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। একই সময়ে বিএনপির মিত্র দলগুলো ঢাকায় বিভিন্ন স্পটে তাদের পৃথক পৃথক সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করে। মির্জা ফখরুল তাঁর ভাষায় বলেন, আওয়ামী সন্ত্রাস সরকারের দমনপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ এবং নিত্য পণ্যের দাম কমানো সহ দশ দফার দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 4 ফেব্রুয়ারি দেশব্যাপী বিভাগীয় সদরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ভারতের পশ্চিমবঙ্গের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ অন্যদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে কলকাতায় নাগরিকপঞ্জী বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে মিছিল করা হয়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নওশাদ সিদ্দিকী সহ অন্যদের মুক্তির দাবিতে কলকাতায় নাগরিকপঞ্জী বিরোধী যুক্তমঞ্চের পক্ষ থেকে মিছিল করা হয়েছে। আজ বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিয়ালদহ রেল স্টেশন সংলগ্ন চত্বরে প্রতিবাদী মানুষজন জড়ো হন। এতে আইএসএফ কর্মী সমর্থকদের পাশাপাশি বামপন্থী মনোভাবাপন্ন মানুষজন ও সাধারণ নাগরিক সমাজের মানুষজন সামিল হন। নির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই আজকের প্রতিবাদ মিছিলে মানুষজন অংশ গ্রহণ করেন। মূলত দুই দফা দাবিতে আজ তাদের মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেয়া এক প্রতিবাদী নারী এ সম্পর্কে বলেন, এক প্রতিবাদী যুবক এ সম্পর্কে বলেন, এদিকে আজ কলকাতায় বিজেপির সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে ওই ইস্যুতে প্রতিবাদ মিছিল করা হয়। মুরলীধর সেন লেন থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ স্ট্রিটে যায়। সেখানে তারা সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের বচসা হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। নেদারল্যান্ডের প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত হেগ শহরে ইসলাম বিদ্বেষী মিছিল ও পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ডাচ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে তুরস্ক। ডাচ রাষ্ট্রদূত জোয়েব ইউজনার্টসকে তলব করে কঠোরতম ভাষায় কুরআন অবমাননার নিন্দা জানিয়েছে আঙ্কারা। সোমবার হেগের মিছিলে উগ্র ডানপন্থী ইসলাম বিদ্বেষী পেজিডা গোষ্ঠীর নেতা এডুইন ওয়াজেন্স ভেল্ট পবিত্র কুরআনের একটি কপি হাতে নিয়ে এটির কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা এই জঘন্য ও ঘৃণ্য কাজের কঠোরতম নিন্দা জানাই এবং এ ধরনের ন্যাক্কাজনক কাজের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য ডাচ সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। বিবৃতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে গত সপ্তাহের কুরআন অবমাননার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, ইউরোপে ইসলাম বিদ্বেষ, বর্ণবাদ ও বিদেশি বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এখন আর এর কোনো সীমা পরিসীমা নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, নিউক্লিয়ার মেডিসিন তৈরিতে ইরান বিশ্বের শীর্ষ 5টি দেশের তালিকায় স্থান করে নিয়েছে। তিনি আজ তেহরানে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে একথা বলেন। মোহাম্মদ ইসলামী আরও বলেন, করোনা মহামারী শেষ হওয়ার পর বিশ্বের 9টি দেশে নিউক্লিয়ার মেডিসিন রপ্তানি শুরু হয়েছে এবং ইরানের বিজ্ঞানীরা নিউক্লিয়ার মেডিসিন তৈরির পথ তা বিভিন্ন দেশে পাঠাচ্ছেন। ক্যান্সার চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিন অত্যন্ত কার্যকরী বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, বর্তমানে নিউক্লিয়ার মেডিসিনে বিশ্বের শীর্ষ 5 দেশের একটি হচ্ছে ইরান। মোহাম্মদ ইসলামী বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরান সফর করবেন। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের বিচ্যুতি ঘটেনি বলে আইএই এর গোয়েন্দা প্রতিবেদনেও স্বীকার করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের একটি আদালত দেশটির বিশিষ্ট ধর্মপ্রচারক, আলেম, রাজনীতিবিদ এবং চিন্তাবিদ আওয়াদ আল কারনিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
সৌদি আরবের একটি আদালত দেশটির বিশিষ্ট ধর্মপ্রচারক, আলেম, রাজনীতিবিদ এবং চিন্তাবিদ আওয়াদ আল কারনিকে মৃত্যুদণ্ড দিয়েছে। 2017 সালে তাকে গ্রেফতার করে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান। 2017 সালে যুবরাজ হওয়ার পর থেকে দেশটিতে রাজনৈতিক প্রতিপক্ষ, প্রতিবাদী ও বিরোধীদের নির্মূল করার লক্ষ্যে আদালত ও মৃত্যুদণ্ডকে ব্যবহার করে আসছেন। সৌদি আরবে রাজনৈতিক ও মানবাধিকার কর্মী সহ সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের অনেক ব্যক্তিকে অবৈধভাবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এবং গুম করে ফেলা সহ নানা ধরনের নির্যাতন, জেল জুলুমও অব্যাহত রয়েছে বলে নানা রিপোর্ট আসছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আওয়াদ আল কারনি সৌদি আরবে নানা সংস্কার আনার ও সংখ্যালঘুদের উপর জুলুম অবিচার বন্ধ করার দাবি জানিয়ে আসছেন। কারনি গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি ইসরায়েলি পণ্য ব্যবহার ও বিশ্বের যে কোনো স্থানে ইসরায়েলি পণ্য ব্যবহারকারী কোম্পানিগুলোর সঙ্গে লেনদেন করাকেও হারাম বলে ফতোয়া দিয়েছেন। তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এমন একজন নীতিবান আলেমের বিরুদ্ধে সৌদি সরকার সন্ত্রাসবাদের প্রতি সহায়তা তথা মুসলিম ব্রাদারহুডের প্রতি সমর্থন দেওয়ার মিথ্যা অভিযোগ এনে তাকে বিভ্রান্ত চিন্তাধারার প্রচারক বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে। সৌদি আরবে কারনির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কেবল টুইটারে তার 20 লাখ অনুসারী রয়েছে। একজন প্রভাবশালী আলেম বলেই সৌদি সরকার কারনিকে নিয়ে আতঙ্কে রয়েছে। সৌদি আরবে এমন একজন বড় আলেমকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করা সত্ত্বেও মানবাধিকারের দাবিদার পশ্চিমা সরকারগুলো নীরব রয়েছে। ইরানে রাস্তাঘাটে নারী ও শিশুদের হত্যাকারী দাঙ্গাবাজদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এইসব সরকার কুম্ভীরাস্ত্র ফেললেও সৌদি আরবে বড় বড় ধর্মীয় নেতা ও নাগরিক অধিকার আন্দোলনের কর্মীদের মৃত্যুদণ্ড প্রদানের ব্যাপারে তারা নীরব রয়েছে। সৌদি আরবে 2021 সালের তুলনায় মৃত্যুদণ্ড দ্বিগুণ বেড়েছে, কিন্তু পাশ্চাত্যের সরকারগুলোর কাছে মানবাধিকারের চেয়ে সৌদি অর্থই বেশি আকর্ষণীয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। ক্রীড়াবিদ হলেও রাজনৈতিক প্রতিহিংসায় আরাফাত রহমানকে মৃত্যুবরণ করতে হয়েছে, মির্জা ফখরুল আলম আজ এই মন্তব্য করেছেন। মাফ করবেন, এবারে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
দেশের রপ্তানি আয়ের বড় খাত তৈরি পোশাক শিল্প আজ বড় চ্যালেঞ্জের মুখে। ব্যাংক সুদের হার বৃদ্ধির পরে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানিমুখী এই শিল্পে। চলতি মাসে শিল্প খাতে জ্বালানি গ্যাসের নতুন দাম নির্ধারণের ফলে এই সংকটের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শিল্প কলকারখানায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে তৈরি পোশাকের মূল্যও বেড়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGME এর নেতারা। তৈরি পোশাক রপ্তানি কারকদের শীর্ষ সংগঠন BGME এর সভাপতি ফারুক হাসান মনে করেন, বিশ্ব মন্দার কারণে এমনিতেই একরকমের অস্থিরতা বিরাজ করছে ব্যবসা বাণিজ্যে। এই অবস্থায় গ্যাসের দাম বৃদ্ধিতে পোশাক শিল্প খাত আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
অয়েল এগুলো প্রাইস বেড়ে যাওয়ার কারণে ফ্রেট কস্ট বেড়ে গেছিল, শিপিং কস্ট, ফ্রেট কস্ট এগুলো সব বেড়ে যাওয়ার কারণে আমাদের সব ম্যাটেরিয়ালসের দাম বেড়ে গেছিল। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির সব প্রধান বাজারগুলোতে এই যে গ্রোথ প্রবৃদ্ধি যে হ্রাস পাচ্ছে তা দৃশ্যমান।
এদিকে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, গ্যাসের দাম বাড়ানোর প্রেক্ষিতে আবারও নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হবে দেশের শিল্প খাত, যার প্রভাব পড়বে ভোক্তাদের ওপর। এই অবস্থায় সার্বিক বিবেচনায় গ্যাসের দাম সমন্বয়ের দাবি জানিয়েছেন তারা। রাজধানী ঢাকার ব্যবসায়ী ও উদ্যোক্তা মণ্ডল ট্রেডার্স লিমিটেডের স্বত্বাধিকারী এটিএম ফিরোজ মণ্ডল বলেছেন, করোনা পরবর্তী সময়ে অনেক ঝড়ঝাপটা কাটিয়ে যখন ব্যবসায় ফিরে দাঁড়াতে শুরু করেছেন প্রতিষ্ঠানগুলো, ঠিক তখনই এই গ্যাসের দাম বৃদ্ধি ঝুঁকিতে ফেলে দিয়েছে ব্যবসায়ীদের।
পেট্রোলের বা দাম, অক্টেনের দাম বেড়েছিল, পরবর্তীতে যখন আন্তর্জাতিক বাজারে এটা দাম কমে আসছে, তখন বাংলাদেশেও 5 টাকা কমাই দিয়ে সমন্বয় করা হয়েছে। এবং এটা বিদ্যুৎ জ্বালানি সেক্টরে এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, যদি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে যায় তখন বাংলাদেশেও এটা সমন্বয় করবে।
অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ বলছে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে উৎপাদন খরচ বেড়ে গেলে সার্বিকভাবে মূল্যস্ফীতিও বেড়ে যাবে। এমন মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকীর।
আমাদের উৎপাদনের যে উপকরণ, যেগুলো আমরা বিদ্যুৎ বলি, গ্যাস বলি, সেই সমস্ত উপকরণের দাম বৃদ্ধি, এবং ফুয়েলের কথা বলছি, সেই সমস্ত দাম বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতিটা হচ্ছে সেটাকে আমরা বলবো যে এটা একটা সাপ্লাই সাইড ইনফ্লেশন।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে গ্যাসের মূল্যবৃদ্ধিতে তৈরি পোশাক শিল্পের যে হুমকিতে পড়েছে, সে বিষয়ে শুনছিলেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এর আগে ভুল ঘোষণার জন্য আমরা দুঃখিত। আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে শুনুন সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার চতুর্থ পর্বের আসরে। আমি গাজী আব্দুর রশিদ। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমরা স্নায়ু রোগ বা নার্ভের রোগ নিয়ে আলোচনা শুরু করেছি, আর আমাদের সঙ্গে আছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার শাহ দিদার ইমাম। তিনি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। তো আমরা আজকের আলোচনা শুরু করছি জনাব ডাক্তার শাহ দিদার ইমাম। রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার শাহ দিদার ইমাম, আপনি আগের আলোচনায় বলেছেন স্নায়ু রোগ কখনো ঝুঁকিপূর্ণ হয় এবং এতে মৃত্যুও হতে পারে, তাই স্নায়ু রোগ নিয়ে হেলাফেলা করা যাবে না। তো চতুর্থ পর্বের আলোচনার শুরুতে জানতে চাইব, বয়স ভেদে স্নায়ু রোগের তারতম্য বা পার্থক্য আছে কি? তাছাড়া আপনি স্নায়ু রোগের প্রকৃতি নিয়েও যদি একটু বলেন।
অবশ্যই আছে প্রকৃতি, যেমন আমি বলছিলাম যে জেনেটিক কারণে কিছু রোগ হয়, অথবা কোনো ভাস্কুলার কারণ, রক্ত নালীর সমস্যার জন্য রোগ হয়, ইনফেকশনের জন্য হয়, ইনফ্লামেশনের জন্য হয়, কিছু টিউমারের জন্য হয়, কিছু ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। বয়স ভেদে কিছু কিছু রোগের কিন্তু আধিক্য আছে, যেমন ডিজেনারেটিভ ডিজ ডিজিজগুলি বা ওষুধগুলি আছে। ডিজেনারেটিভ ডিজিজ প্রধানত যেমন পার্কিনসন ডিজিজ বা স্নায়ু রোগের অন্যতম একটা রোগ। এই পার্কিনসন ডিজিজ বা পার্কিনসন প্লাস আরো কতগুলি ডিজিজ আছে যেগুলিতে আপনার হাঁটা চলা করা সীমিত করে দেয়।
অধ্যাপক শাহ দিদার ইমাম, আপনাকে একটু থামিয়ে দিয়ে জানতে চাইছি, আপনি পার্কিনসন্স রোগের কথা বলছিলেন, হঠাৎ দেখা গেল কেউ লিখছেন তার হাত কাঁপছে অথবা এমনি এমনি মাথা ঝাঁকাচ্ছেন, এটা কি?
পার্কিনসন ডিজিজে কিছু কিছু রোগে যেমন ট্রেমর হয়, হ্যান্ড ট্রেমর, আঙ্গুলে ট্রেমর হয়, ফিঙ্গার ট্রেমর, তখন তার কলম ধরতে অসুবিধা হতে পারে, এটা একটা লক্ষণ হতে পারে। তাছাড়া তার হাঁটা চলাচলা সীমিত হয়ে যায়, সে সহজেই চলাচলটা করতে পারে, তার স্লো হয়ে যায়, মুভমেন্টটা স্লো হয়ে যায়, এইটা একটা লক্ষণ। তারপর তো আরো কতগুলি লক্ষণ আছে, যেমন ঘুমের সমস্যা হতে পারে তার, পায়খানার সমস্যা হতে পারে তার, তার অ্যাডভান্স আস্তে আস্তে সে বেড রিডেন হয়ে যেত। পার্কিনসনের কতগুলি স্টেজ আছে, স্টেজ ফোর ফাইভে যে একজন বেড রিডেন, তাকে সাহায্য করতে হবে, ফ্যামিলি মেম্বারদের তাকে সহায়তা করতে হবে তার দৈনন্দিন কাজকর্মে, সে নিজে থেকে করতে পারে। প্রাথমিক অবস্থায় সে নিজে থেকে করতে পারে, কিন্তু পরবর্তীতে তার ফ্যামিলি মেম্বারের সহায়তা লাগে। সো আস্তে আস্তে বিকলন করে যায় অ্যাকচুয়ালি, হ্যাঁ, পার্কিনসন ডিজিজ এটা একটা ডিজেনারেটিভ অনগোয়িং ডিজিজ।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। ডাক্তার শাহ দিদার ইমাম, আপনি বয়স ভেদে এবং নারী পুরুষ ভেদে স্নায়ুরোগ হওয়ার বিষয়টি আলোচনা করছিলেন, আপনাকে থামিয়ে দিয়েছিলাম তখন, আপনি ওই বিষয়টির আলোচনা শেষ করুন।
তারপর আবার যদি ইপিলেপসি কথা বলি, ইপিলেপসির বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, তারপর কিছু কিছু ডিজিজ যদি মেল ফিমেল পুরুষ মহিলা আমরা তারতম্য কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই, যেমন আপনার মাইগ্রেন হেডেক, হেডেকের একটা টাইপ আছে মাইগ্রেন আমরা বলি, মাইগ্রেনের মাথা ব্যথা কিন্তু বেশিরভাগ মেয়েরা, মহিলারাই কিন্তু ভুগে থাকে। বলা হয়ে থাকে একটা ডাটা আছে, ছয় গ্রুপ একজন পুরুষের জন্য ছয়জন মহিলা কিন্তু মাইগ্রেনের ব্যথা আক্রান্ত হতে পারে। সো এই মেল ফিমেল রেশিও কিছু কিছু রোগ ভেদে কিন্তু তারতম্য আছে। তারপরে আরেকটা রেয়ার ডিজিজ আছে, যেমন মায়াস্থেনিয়া গ্রেভিস আমরা বলি, মাংসপেশী, মাংসপেশী ঠিক না, এটা মাংসপেশী যেখানে শেষ হয় স্নায়ুতন্ত্রগুলো, এটা নিউরোমাস্কুলার জাংশন বলি, ওইখানেও কিন্তু সমস্যা হতে পারে, প্যাথোলজিক্যাল সমস্যা হতে পারে। সেই মায়াস্থেনিয়া গ্রেভিস দেখা যায় যে ইয়াং অ্যাডাল্ট যারা মহিলাদের মধ্যে বেশি থাকে, আবার এক্সট্রিম এজে বেশি বয়স্কদের ক্ষেত্রে মেল ফিমেল সমান। সো রোগ ভেদে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ মহিলা কিন্তু তারতম্য হতে পারে না যে তা না, কিন্তু বেশিরভাগই হচ্ছে যে মেল ফিমেল বা পুরুষ মহিলা একই রকম একই ফ্রিকোয়েন্সিতে বলি। তো মোটামুটি এইগুলি আমরা মোটামুটি পাই।
ডাক্তার শাহ দিদার ইমাম, সাধারণত স্নায়ুরোগের কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে এসে থাকেন?
মেইনলি যেটা হচ্ছে রোগ আমাদের কাছে যেগুলি আসে, ব্যথা বেদনা নিয়ে আসে, মাথা ব্যথা, ব্যাক পেইন, তারপর স্ট্রোকের লক্ষণ নিয়ে আসে, যেটা স্ট্রোকের লক্ষণ আমরা বললাম ইত্যাদি, স্পেসিফিক কোনো একটা অংশ দুর্বল হয়ে যাওয়া, হঠাৎ করে মুখ বাঁকায় যাওয়া বা গিলতে, খাবার গিলতে সমস্যা হওয়া, অথবা এক হাত এক পা তা দুর্বল হয়ে যাওয়া, হঠাৎ করে হাঁটতে পারতেছে না অথবা দাঁড়া থাকতে পারতেছে না, সে ঘাপ হয়ে পড়ে যাচ্ছে, তো এগুলি হচ্ছে মোটামুটি লক্ষণ। লক্ষণ আছে যে লক্ষণগুলি আছে, যেমন হঠাৎ করে কোনো আপনার অ্যাবনর্মাল মুভমেন্ট, অস্বাভাবিক মুভমেন্ট, হঠাৎ ধরেন নিয়ে কেমন বলি না, হাত কাঁপতেছে, মাথা কাঁপতেছে, শরীর কাঁপতেছে, এই যে কাঁপা কাঁপি হঠাৎ করে কেমন করছে, এটাও কিন্তু অ্যাবনর্মাল মুভমেন্ট বা স্নায়ুরোগের লক্ষণ হতে পারে আপনার। হ্যাঁ, তারপরে ধরেন হাঁটা চলাফেরা আগের তুলনায় এখন দুর্বল হয়ে গেছে, অথবা সে মনে রাখতে পারে না আগের মতো, মেমোরি লস, মেমোরি তার আস্তে আস্তে কমে যাচ্ছে, কত কনসেন্ট্রেশন দিতে হবে। আসলে লক্ষণের অভাব নাই, লক্ষণ অনেক আছে, কিন্তু আমরা যে ক্লিনিক্যাল কন্টেস্টে যে রোগীগুলি পাই, বেশিরভাগ রোগী পাই মাথা ব্যথা রোগী, বেশিরভাগ রোগী পাই আমরা ব্যাক পেইন, ঘাড় ব্যথা বা পেটের ব্যথা, সেখান থেকে হাতে তার দুর্বলতা ডেভেলপ করা, অথবা পায়ে দুর্বল হয়ে যাওয়া, তার সাথে প্রস্রাব পায়খানার সমস্যা হওয়া, এইগুলি হচ্ছে কি নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট টা জরুরি। লক্ষণ যাই থাকো যেগুলো বললাম, নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট গুলি দুর্ভাগ্যবশত আমরা বলবো যে আমাদের দেশে অনেক সাধারণ ডাক্তাররা কিন্তু সচেতন না কিভাবে এক্সামিনেশন করতে হবে, রোগীর অ্যাসেসমেন্ট করতে হবে।
জনাব ডাক্তার শাহ দিদার ইমাম, আপনি বলছিলেন স্নায়ুরোগের পরীক্ষা নিরীক্ষার বিষয়ে অনেক সময় একজন MBBS ডাক্তারও সচেতন না। তো এ বিষয়টি সহ স্নায়ুরোগের আরও অন্য বিষয় নিয়ে আগামী সপ্তাহে কথা বলবো। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্যে।
আপনাকে ধন্যবাদ যে আমাকে রেডিও তেহরানে এই সুযোগ করে দেওয়ার জন্য, সাধারণ দর্শক শ্রোতা মন্ডলীর জন্য স্নায়ুরোগ সম্পর্কে আমাকে কিছু বলার জন্য।
আর শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আপনাদের সবার সুস্থতা কামনা করে স্বাস্থ্য কথার আসর থেকে আজ এখানেই বিদায় চাইছি।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 25 জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, শুধু প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করুন, প্রধানমন্ত্রীর নির্দেশ দৈনিক যুগান্তর। চালু হলো পল্লবী স্টেশন, 7 মিনিটে পল্লবী টু আগারগাঁও, দৈনিক প্রথম আলো। বিদ্যুৎ ও শিল্প উৎপাদন গ্যাস কিনতে খরচ বাড়বে 27,000 কোটি টাকা, দৈনিক ইত্তেফাক। আর্থিক সংকটে ইভিএম কেনা হচ্ছে না বলেছেন ইসি সচিব, দৈনিক মানবজমিন। 20 ঋণখেলাপির কাছে পাওনা 19,000 কোটি টাকা, দৈনিক কালের কণ্ঠ। পরীক্ষার হলে মোবাইল পেলেই বহিষ্কার, সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা পত্রিকার শিরোনাম, বিতর্কের মাঝেই বাড়ল আবাস যোজনা অনুমোদনের সময়সীমা, 99কে চিঠি কেন্দ্রের, দৈনিক সংবাদ প্রতিদিন। চীনা সেনার সালামি স্লাইসিং, পূর্ব লাদাখে 26টি পেট্রোলিং পয়েন্ট হাতছাড়া ভারতের, দৈনিক আনন্দবাজার। এবং দশম শ্রেণীর ছাত্রীকে হেনস্থার প্রতিবাদ করায় বাবাকে খুন, শ্যামপুর কাণ্ডে গ্রেপ্তার 2, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক যুগান্তর লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন COVID-19 এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় সারা বিশ্ব এখন হিমশিম খাচ্ছে। অর্থনৈতিক মন্দার দেশ হিসেবে অনেক উন্নত দেশ নিজেদের ঘোষণা দিয়েছে, এ কারণে আমরা কৃচ্ছ সাধনের ঘোষণা দিয়েছে, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলেছে। মঙ্গলবার তার কার্যালয়ের শাপলা হলে 3 দিন ব্যাপী বার্ষিক জেলা প্রশাসক সম্মেলন 2023 উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো প্রকল্প নেওয়া হলে সেটা ওই এলাকার জন্য কতটুকু কার্যকর তা জেলা প্রশাসকদের বিবেচনা করতে হবে, এতে মানুষ কতটুকু লাভবান হবে এবং অপচয় কতটুকু বন্ধ করা যায় সেদিকে আপনাদের নজরদারি থাকা উচিত। একটা জেলার দায়িত্ব আপনাদের উপর থাকায় স্বাভাবিকভাবে এগুলো আপনারা দেখবেন, কারণ শুধু পয়সা খরচের জন্য যত্রতত্র প্রকল্প গ্রহণ করা আমি পছন্দ করি না।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে জানিয়েছেন দেশে মোট ঋণখেলাপির সংখ্যা 7,86,065 জন, শীর্ষ 20 ঋণখেলাপির কাছে 19,000 কোটি টাকারও বেশি পাওনা রয়েছে। এর মধ্যে খেলাফি ঋণ হচ্ছে 16,587 কোটি 92 লাখ টাকা। এছাড়া অর্থমন্ত্রী জানিয়েছেন, অর্থ পাচারের কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাচার হওয়া অর্থ উদ্ধারের আইনগত কার্যক্রম চলমান রয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করেন অর্থমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে ঋণখেলাফি বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। লিখিত জবাবে মন্ত্রী দেশের মোট ঋণখেলাফির সংখ্যা ও শীর্ষ 20 জনের তালিকা তুলে ধরেন। ওই 20 জনের মোট ঋণের পরিমাণ 19,283 কোটি 93 লাখ টাকা।
দৈনিক ইত্তেফাক লিখেছে, দেশে বিদ্যুৎ ও শিল্প খাতের গ্যাসের দাম বৃদ্ধির কারণে উৎপাদনের রেকর্ড ব্যয় বাড়বে। গ্যাসের দাম নতুন করে বৃদ্ধির কারণে জ্বালানি গ্যাসের খরচ বাবদ বিদ্যুৎ কেন্দ্রগুলো এবং শিল্প কারখানাগুলোকে বাড়তি 27,314 কোটি টাকা ব্যয় করতে হবে। জ্বালানি খরচ বাড়াই ছোট বড় এবং মাঝারি আকারের শিল্পে উৎপাদিত পণ্য ও সেবার সার্বিক দাম বাড়বে। সব মিলিয়ে উৎপাদন খরচ বৃদ্ধির হার ও পরিমাণ বিবেচনায় নিয়ে পণ্যের দাম নির্ধারণে হিসাব করছেন শিল্প মালিকরা। পেট্রোবাংলা এবং কয়েকজন ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবর, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ এবং ব্যবহার সংক্রান্ত অনিয়ম বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষার হলে কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে তাকে বহিষ্কার করতে হবে। এছাড়া এই অপরাধের জন্য তার সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে। এতে আরও বলা হয়, সম্প্রতি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা ও মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগ উদ্বেগজনকভাবে বেড়েছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা সংক্রান্ত বিধান অনুযায়ী পরীক্ষার হলে মোবাইল ফোন নেওয়া যাবে না।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকা এক শিরোনামের খবরে বিস্তারিত লিখেছে, পূর্ব লাদাখে 65টি নজরদারি কেন্দ্র পেট্রোলিং পয়েন্ট বা পিপি এর মধ্যে 26টি ইতিমধ্যে ভারতের হাতছাড়া হয়েছে। গবেষণাপত্রে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। গত সপ্তাহের দিল্লির বার্ষিক পুলিশ বৈঠকে এই গবেষণাপত্র জমা দেওয়া হয় বলে সংবাদ মাধ্যম দা হিন্দুর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। সেনা জওয়ানদের অনিয়মিত টহলদারির কারণেই এই নজরদারি কেন্দ্রগুলো ভারতের হাতছাড়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, বর্তমানে কারাকোরাম পাস থেকে চুমুর পর্যন্ত 65টি পিপি রয়েছে, যেগুলোতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর টহলদারি চলার কথা। কিন্তু 65টি পিপির মধ্যে 26টি পিপিতে নিরাপত্তা বাহিনীর কোনো নজরদারি না থাকার কারণে সেগুলো ভারতের হাতছাড়া হয়েছে। এই কেন্দ্রগুলোতে দীর্ঘদিন ধরে ভারতীয় জওয়ান বা সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়নি, তাই এই অঞ্চলগুলো পিএলএ দখল নিয়েছে। চীন এভাবে ইঞ্চি ইঞ্চি করে ভারতের জমি দখল করছে এবং পিএলএ এর এই কৌশল সালামি স্লাইসিং নামে পরিচিত বলেও গবেষণাপত্রে উল্লেখ রয়েছে।
দৈনিক আজকালের খবরে লিখেছে, দশম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে খুন করেছে একদল যুবক। ইতিমধ্যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। রোববার সন্ধ্যায় হাওড়ার শ্যামপুরে ঘটনাটি ঘটে। দশম শ্রেণীর ওই ছাত্রী সন্ধেবেলায় সাইকেল চালিয়ে টিউশন থেকে ফিরছিল, তখন এলাকার তিন যুবক তার সাইকেল আটকে অভব্য আচরণ করা শুরু করে, শ্লীলতাহানির চেষ্টা করে বলেও অভিযোগ। খবর পেয়ে এলাকায় পৌঁছান ছাত্রীর বাবা। ঘটনার তীব্র প্রতিবাদ করলে ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। স্বাস্থ্যের অবনতি ঘটলে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ব্যক্তির। অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। খুন এবং পক্সো আইনসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
Oh. কোরআনের আলো।
সালাম ও শুভেচ্ছা নিন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজ থেকে আমরা সূরা হাশুরের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। মদিনায় অবতীর্ণ এই সূরাটিতে ২৪টি আয়াত রয়েছে। সূরার বেশিরভাগ অংশ জুড়ে ইসলামের ক্ষতি করার জন্য মদিনার ইহুদিদের সঙ্গে মুনাফিকদের গোপন ষড়যন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমেই এই সূরার ১ ও ২ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم والذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا
আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তসবিহ পাঠ করে এবং তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আহলে কিতাবদের মধ্যে যারা কুফুরি করেছিল, তিনি প্রথমবারের মতো তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছিলেন, যদিও তোমরা ধারণাও করনি যে তারা বেরিয়ে যাবে। আর তারা নিজেরা ধারণা করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর আজাব এমন এক দিক থেকে আসলো যা তারা কল্পনাও করতে পারেনি, এবং তিনি তাদের অন্তর সমূহে ত্রাসের সঞ্চার করলেন, ফলে তারা তাদের ঘরবাড়ি আপন হাতে ও মুমিনদের হাতে ধ্বংস করতে শুরু করল। অতএব হে দৃষ্টিমান লোকেরা, তোমরা উপদেশ গ্রহণ করো।
মহান আল্লাহর তাসবিহ বা প্রশংসা দিয়ে সূরা হাশুর শুরু হয়েছে, এবং এখানে আল্লাহ তাআলার দুটি গুণবাচক নাম মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে একথা বোঝানো হয়েছে যে শত্রুরা যত বড় ষড়যন্ত্রই করুক না কেন, তা আল্লাহর জ্ঞানের বাইরে নয়, এবং তিনি চাইলে সে ষড়যন্ত্র ব্যর্থ হবে। ঐতিহাসিক দলিল অনুযায়ী মদিনা শহর ও এর আশেপাশে তিনটি ইহুদি গোত্র বসবাস করত। এগুলো ছিল বনু নাজির, বনু কুরাইজা ও বনু কাইনুকা। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর ওই তিন গোত্রের সঙ্গেই অনাক্রমণ চুক্তি করেন।
কিন্তু বদর ও ওহুদ যুদ্ধের পর ইহুদিদের একটি অংশ মক্কার মুশরিকদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা মক্কার কুরাইশ সর্দারদের সঙ্গে গোপনে এই চুক্তি করে যে সুযোগ বুঝে মুসলমানদের উপর হামলা করতে হবে। হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের চুক্তি ভঙ্গ করার কথা জেনে যান এবং বনু নাজিরের বিরুদ্ধে হামলা চালানোর জন্য মুসলমানদের প্রস্তুত হয়ে যেতে বলেন। মুসলমানরা আক্রমণ করতে আসছে শুনে ইহুদিদের এই গোত্রটি মদিনার উপকণ্ঠে তাদের একটি সুরক্ষিত দুর্গে আশ্রয় নেয়। মুসলিম বাহিনী দুর্গটি অবরুদ্ধ করে। এ অবস্থায় আল্লাহ তাআলা ইহুদিদের অন্তরে এমন ভয় ঢুকিয়ে দেন যে তারা কোনো যুদ্ধ ও রক্তপাত ছাড়াই মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে। এবারে সূরা হাশরের ৩ থেকে ৫ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين.
আল্লাহ তাদের নির্বাসনের সিদ্ধান্ত গ্রহণ না করলে অবশ্যই তাদেরকে এই পৃথিবীতেই অন্য শাস্তি দিতেন, আর পরকালে তো তাদের জন্য রয়েছে জাহান্নামের আজাব। এটা এজন্যে যে নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল, আর কেউ আল্লাহর বিরুদ্ধাচরণ করলে সে জেনে রাখুক আল্লাহ তো শাস্তিদানে কঠোর। হে মুসলমানগণ, তোমরা যে খেজুর বৃক্ষগুলি কর্তন করেছ অথবা যেগুলি কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ, তা তো আল্লাহরই অনুমতিক্রমে। এটা এজন্য যে আল্লাহ চেয়েছিলেন পাপাচারীদেরকে লাঞ্ছিত করতে।
বানু নাজির গোত্রের ইহুদিরা আত্মসমর্পণ করার পর তাদেরকে মদিনা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে এই ইহুদি গোত্রটি যুদ্ধবিগ্রহ, রক্তপাত ও বন্দী দশার মতো জানমালের ক্ষতি থেকে মুক্তি পায়, অর্থাৎ পার্থিব জগতের শাস্তি থেকে তারা প্রাণে বেঁচে যায়। কিন্তু আল্লাহ বলেছেন পরকালে তাদের শাস্তি সংরক্ষিত থাকবে। ইসলামী সংস্কৃতিতে অতি জরুরি কাজ ছাড়া গাছ কাটা কিংবা জঙ্গল উজাড় করা বৈধ নয়। যেমন মুসলিম যোদ্ধাদের চলার পথে কোনো গাছ বা জঙ্গল প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তখন গাছ কাটার অনুমতি আছে, তবে তা হতে হবে আল্লাহর রাসূল বা অন্য কোনো দায়িত্বশীলের অনুমতিক্রমে। ইহুদিদের দুর্গ জয় করার অভিযানে মুসলিম যোদ্ধাদের জীবন বাঁচাতে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে দুর্গের আশেপাশের কিছু খেজুর গাছ কেটে ফেলা হয়।
এবারে সূরা হাশুরের ৬ ও ৭ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير. ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم. وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ.
আল্লাহ ইহুদিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়ন করে বিনা যুদ্ধে যে সম্পদ তার রাসূলকে দিয়ে দিয়েছেন তাতে তোমাদের কোনো অংশ নেই, কারণ তা অর্জনের জন্য তোমরা কোনো পরিশ্রম করনি কিংবা তার জন্য তোমরা ঘোড়া ছুটাওনি এবং উঠো নয়, বরং আল্লাহ তার রাসূলগণকে যার উপর ইচ্ছা কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ এই জনপদবাসীর নিকট হতে তার রাসূলকে বিনা যুদ্ধে যে সম্পদ ও জমি ফিরিয়ে দিয়েছেন তা আল্লাহর রাসূলের, তার আত্মীয়গণের এবং ইয়াতিম, অভাবগ্রস্ত ও মুসাফিরদের জন্য, যাতে তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদের মধ্যেই এই ধন মাল আবর্তন না করে, আর রাসূল তোমাদের জন্য যা আনেন তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাকো, তোমরা আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকো, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর।
মদিনার ইহুদিরা যুদ্ধ ও রক্তপাত ছাড়াই মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে এবং মদিনা থেকে বিতাড়িত হয়। এ সময় মুসলমানদের কেউ কেউ এ দাবি তোলেন যে ইহুদিদের রেখে যাওয়া জমি জমা ও সম্পদ গনিমাতের মাল হিসেবে সবার মধ্যে বন্টন করে দেওয়া হোক। কিন্তু মহান আল্লাহ এই দুই আয়াত নাজিল করে বলেন, মুসলমানরা যেহেতু যুদ্ধ করেনি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়নি, তাই ইহুদিদের রেখে যাওয়া সম্পদে তাদের কোনো অধিকার নেই। এসব সম্পদ বন্টনের একচ্ছত্র মালিক রাসূলুল্লাহ এবং তিনি যেমন ইচ্ছা তেমন করে তা বন্টন করতে পারেন। ঐতিহাসিক দলিল অনুযায়ী মহানবী এই সম্পদ মক্কা থেকে বাস্তুচ্যুত হয়ে যেসব মুহাজির খালি হাতে মদিনায় এসেছিলেন তাদের পাশাপাশি কয়েকজন অসহায় আনসারের মধ্যে বন্টন করেছিলেন।
এরই সঙ্গে শেষ করছি কুরআনের আলোর আজকের আয়োজন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। প্রতিরোধের চেতনার উপর ভিত্তি করে ইরান সিরিয়া সম্পর্ক, বলেছেন প্রেসিডেন্ট রাইসি, সিরিয়া পুনর্গঠনের অঙ্গীকার। শেষ পর্যন্ত ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক দিতে যাচ্ছে আমেরিকা ও জার্মানি, মার্কিন ট্যাঙ্ক ধ্বংসের হুমকি দিয়েছে মস্কো। আগামী সংসদ নির্বাচনের আগে দেশের কোথাও নতুন রাস্তা করা যাবে না, ডিসি সম্মেলনে ওবায়দুল কাদেরের নির্দেশনা। এবং পশ্চিমবঙ্গের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ অন্যদের গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় যুক্ত মঞ্চের মিছিল। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। শ্রোতা বন্ধুরা, আপনার সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে এখানেই বিদায় চাইছি। আমি মোহাম্মদ আমির হোসেন, খোদা হাফেজ।